हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे।
मुकम करति बासलंग पंगुलंग हयत गिरी जत्कृपा तमहंग वंदे परमानंद माधवम श्री गुरुदिन तरणंग श्री चैतन्यश्वरम नमः विष्णुपदाय कृष्णपृष्ठा भूतले स्मृति जय। আজ কে আমরা এখানে উপস্থিত হয়েছি ভগবান শ্রী জগন্নাথ তার মহিমা তার ধামের মহিমার কথা শ্রবণ করার জন্য। তো জগন্নাথ ভগবানের মহিমা শ্রবণের পূর্বে আমি যে কিভাবে ভগবান যুগে যুগে ধরাধামে অবতীর্ণ হন সেটা সংক্ষেপ বর্ণনা করব। আমরা ভগবদ্ গীতায় শুনেছি পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো আদি শঙ্করাচার্য এই ভারতবর্ষের চারদিকে চারটি ধাম তিনি স্থাপন করেন, তাকে চার ধাম বলে, হিন্দুদের মধ্যে খুব প্রসিদ্ধ। তো ভারতের উত্তর দিকে হিমালয় বদ্রীনাথ, পশ্চিম দিকে দ্বারকানাথ, দক্ষিণে রামনাথ আর পূর্বে হচ্ছেন জগন্নাথ। আমরা দেখছি কিভাবে ভগবান এই চার যুগে চার রূপে অবতীর্ণ হচ্ছেন। সত্যযুগে ভগবান বদ্রীনাথ রূপে অবতীর্ণ হয়েছেন, বদ্রীনারায়ণ ভগবান। তারপরে দ্বাপরে রামচন্দ্র ভগবান, তৃতীয়তে দ্বারকানাথ কৃষ্ণ ভগবান। তো কলিতে কে ভগবান? জগন্নাথ ভগবান। কেননা শাস্ত্র অনুসারে কলিকালে ভগবান কোন মনুষ্য রূপ ধারণ করে অবতীর্ণ হন না, সেজন্য ভগবানের আরেকটি নাম হচ্ছে ত্রিযুগ। তিনি সত্য তৃতীয় দ্বাপরেতে আসেন, কলিতে আসেন না। তো কলিতে ভগবান কেন আসেননি? না, এই কলিতে, সব কলি নয়, এই কলিতে ভগবান অবতীর্ণ হন না। এই কলিযুগের মানুষ অত অধপতিত, তো ভগবান মনে করেন যে এই কলিযুগের মানুষকে উদ্ধার করতে হলে আমার থেকে আরো বেশি শক্তিশালী কোনো কিছু দরকার এই জগৎকে উদ্ধার করার জন্য। তো ভগবান থেকে আরো শক্তিশালী কি থাকতে পারে? তো ভগবান থেকে আরো শক্তিশালী হচ্ছে তার নাম, ভগবানের নাম। তাই কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, কলিকালে ভগবান অর্চা বিগ্রহ রূপে, হরিনাম রূপে, শ্রীমদ ভাগবতম রূপে, এই তিন রূপে অবতীর্ণ হন। শ্রীমদ যখন ভগবান কৃষ্ণ সুধাম অবগতে, সুধামে চলে গেছেন, ধর্ম জ্ঞানাধিবি সহ কলৌনষ্ট দৃশ্যামে সব পুরাণর কধ্বনোদিত, তখন সে ভগবান কৃষ্ণচন্দ্র ভাগবত রূপে এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। তো ভাগবত আছে ভগবানের একটি অবতার, নাম একটি অবতার, আর অর্চা বিগ্রহ। তো সে অর্চা বিগ্রহ রূপে এই কলিহত বদ্ধ জীবদেরকে উদ্ধার করবার জন্য ভগবান এই জগন্নাথ রূপে আবির্ভূত হয়েছেন। তো এখনই শ্রোতাদের মধ্যে নিশ্চয়ই একটা সন্দেহ আসছে যে কলিকালে ভগবান আসেননি, আমি কি করে বলছি? যেহেতু কলিকালে তো যেভাবে বুদ্ধদেব এসেছেন, বৌদ্ধ অবতার, কল্কি অবতার আসবেন, তো আমাদের আচার্যরা বলছেন কল্কি বৌদ্ধ এরা বিষ্ণু তত্ত্ব নন, জীবতত্ত্ব শক্তাবেশ অবতারদেরকে বলা হচ্ছে। ঠিক আছে, তারা নেই শক্তাবেশ অবতার হয়েছেন, কিন্তু কলিকাল তো মহাপ্রভু এসেছেন, তিনি তো ভগবানের অবতার। আসলে মহাপ্রভু ভগবানের অবতার নন, তিনি স্বয়ং অবতারই, কিন্তু ভগবান হলেও তিনি কলিতে ভগবান রূপে অবতীর্ণ হন না, তাই তাকে ছন্ন অবতার বলা হয়। তিনি ভক্ত ভাব অঙ্গীকার করে অবতীর্ণ হয়েছেন। তাই কলির উপাস্য ভগবান হচ্ছেন সেই কৃষ্ণচন্দ্র, যিনি এই কলিতে জগন্নাথ রূপে আত্মপ্রকাশ করেছেন। কলিতে তার জগন্নাথ রূপে আত্মপ্রকাশ করার রহস্য আমরা আলোচনা করব। তো এই কলিযুগে যে ভগবান জগন্নাথ অবতীর্ণ হয়েছেন, সত্যযুগে বদ্রীনারায়ণ অবতীর্ণ হয়েছেন। বদ্রীনারায়ণ ভগবান সম্পর্কে সম্পর্কিত কিছু বলবি, সিদ্ধান্ত কিছু বর্ণনা করব। আপনাদের মধ্যে হয়তো অনেক বদ্রীনারায়ণ দর্শন করতে গিয়েছেন। হিমালয়তে চার ধাম রয়েছে, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী। তো তা আমি সংক্ষেপে এই বদ্রীনারায়ণ ভগবানের আবির্ভাবের কথা বলব। তো শাস্ত্রে বর্ণনা করা আছে এই বদ্রীনারায়ণ ভগবান শঙ্করাচার্য উনার সময় এই নিচের থেকে হেঁটে হেঁটে অত দূর গিয়েছেন, বদ্রীনারায়ণ ভগবানকে তার উদ্ধার করেছেন এবং তার মূর্তি এই মন্দিরে তিনি প্রতিষ্ঠা করেছেন। তো বদ্রীনারায়ণ ভগবান সম্পর্কে শাস্ত্রে বর্ণনা করা আছে যে একবার নারদ মুনি তিনি বৈকুণ্ঠে গিয়েছেন। তো আপনারা জানেন নারদ মুনির তো লাইসেন্স আছে, সব জায়গায় তিনি ঢুকতে পারেন, কেউ ওনাকে আটকাবে না। তো নারদ মুনি সোজা একদম ভগবান নারায়ণের, তো ভগবান নারায়ণ তখন নারদ মুনি গিয়েছেন সোজা ভগবানের অন্দর মহল বেডরুমে ঢুকে গেছেন। তো নারায়ণ খুব কোমল সজ্জায় শুয়ে আছেন আর লক্ষ্মী দেবী ওনার পাদ সম্মান করছেন। তো নারদ মুনি প্রণাম করে উঠেছেন। তো উঠে বলছেন, ও ভগবান আপনি কি করছেন, আপনি খুব নরম খাটে শুয়ে আছেন, আপনার স্ত্রী আপনার পদসেবা করছে, জগতের লোক আপনাকে থেকে কি শিখবে, আপনি হচ্ছেন শ্রেষ্ঠ জন, যত আচরিতি শ্রেষ্ঠ তত্ত্ব এবং ইতর জন, তো আপনি জগৎবাসীদেরকে কোন শিক্ষা তপস্যা করার শিক্ষা দিচ্ছেন না, আর আপনি ভগবান হয়ে যদি এরকম খাটে শুয়ে থাকবেন, আপনার স্ত্রী আপনার পদসেবা করতে থাকবে, আপনাকে দেখতে সবাই এরকম লেজি হয়ে যাবে, তাদের কোন কাজকর্ম করবে না, এটা কি দৃষ্টান্ত দেখাচ্ছেন আপনি জগৎবাসীদেরকে। তো এই কথা শুনে নারায়ণ আর কি বলবেন, লক্ষ্মীদেবী পাশে বসে আছেন, নারায়ণ কিছু বলেননি। তো নারদ মুনি দেখা করে চলে গেছেন। নারায়ণ কিন্তু এটা খুব সিরিয়াস ভাবে গ্রহণ করেছেন যে নারদ যেটা বলছে ঠিক কথা, তো আমি জগৎবাসীদের কি শিক্ষা দিচ্ছি। তো নারায়ণ লক্ষ্মীদেবীকে ডাকছেন, বলছেন যে তুমি তো বৈকুণ্ঠে অনেক দিন ধরে আছো, তো এখানে থেকে তো বোরিং লাগছে তোমাকে, তুমি যা অন্য কোন গ্রহ একটু ঘুরে আসো। তো কোথায় যাবে, না তুমি নাগলোকে যাও, সেখানে নাগকন্যা নাগপত্নীরা আছেন, তাদের সঙ্গে কিছুদিন কাটিয়ে তারপরে ফিরে আসো। লক্ষ্মীদেবী তো চলে গেছেন বৈকুণ্ঠ থেকে নাগলোকে, আর এই ফাঁকে নারায়ণ বৈকুণ্ঠ ত্যাগ করে এই ধরাধামে এসেছেন। এই ধরাধামে এসে একটা জায়গা খুঁজছেন, কোথায় আমি তপস্যা করব। তো খুঁজতে খুঁজতে তখন হিমালয়ে গিয়ে পৌঁছেছেন। এবং হিমালয়ে যেখানে বদ্রীনাথ আপনি বলছেন, সেখানে বদ্রীনাথ ছিলেন না তখন, তখন সে জায়গার নাম ছিল কেদারখণ্ড, সেখানে ভগবান শিব তপস্যা করছিলেন, শিব পার্বতী থেকে তপস্যা করতেন। তো নারায়ণ ভগবান ঘুরতে ঘুরতে হিমালয়ে সেখানে পৌঁছেছেন, আর সেই জায়গা দেখে উনি খুব ভালো লাগছে, আর এইটা তপস্যার জন্য খুব সুন্দর জায়গা। তো সেখানে এসে দেখছেন যে সেই শিব সে জায়গা অধিকার করে বসে আছেন। ভগবান বিষ্ণু চিন্তা করেন, ইনাকে তো এখান থেকে হাঁটাতে হবে, নাহলে আমি কি করে তপস্যা করবো এখানে। তো বিষ্ণু তো খুব চালাক, একটা প্ল্যান করলেন। তো নেক্সট ডে সকালে, পরবর্তী দিন সকালে শিব পার্বতী করে কি করেন না, প্রতিদিন সকালে স্নান করতে যান, তপ্ত কুণ্ড আছে, খুব আশ্চর্য এই যে চারধাম আছে, গঙ্গোত্রী যমুনোত্রী কেদারনাথ বদ্রীনাথ, আপনি যাবেন, কারা কারা গিয়েছেন এই চারধামে, অনেক গেছেন অনেক জাননি, খুব সুন্দর জায়গা। তো সেখানে কিন্তু খুব ঠান্ডা, এত ঠান্ডা যে ছয় মাস কোন লোক ঢুকতে পারেন, শুধু বরফের মধ্যে ঢাকা থাকে। কিন্তু প্রকৃতির এরকম সৃষ্টি, প্রতিটা জায়গায় একটা উষ্ম প্রস্রবণ রয়েছে, মানে গরম জলের ফাউন্টেন ফুয়ারা রয়েছে, অত গরম। যমুনেত্রীতে আমি দেখেছি, যমুনেত্রীতে গরম, অত জল গরম, যদি এই কাপড়ে চাল দিয়ে আপনার ছেড়ে দেবেন, পাঁচ মিনিটে চাল সিদ্ধ হয়ে যাবে। বাঙালিরা পাহাড়ের উপরে, বাঙালিরা তো ভাত খেতে পায় না, তারা এটাই করে, চাল নিয়ে যায় বেঁধে সেখানে ভাত খায়। সেই জলটা সেটা চৌবাচ্চা জমা থাকবে, তারপর সেখানে স্নান করবেন, প্রায় ১৩-১৮ কিলোমিটার হেঁটে যাবেন, গা হাত খুব ব্যথা, আর তখন সে জলে স্নান করবেন, ভেরি ফ্রেশ, খুব সুন্দর। সেই তপ্তকুণ্ডাতে শিব পার্বতী প্রতিদিন স্নান করতে যান। তো সেইদিন সকালে দরজা খুলে যখন স্নান করতে বেরিয়েছেন, তো তারা দেখছে একটা সুন্দর শিশু সে বাহিরে বসে আছে আর খুব ঠান্ডায় কামছে আর কান্না করছে। তো পার্বতী দেখে বলছেন, তো পার্বতী দেখে দৌড়ে গেছেন তাকে তুলে নিয়ে আসার জন্য, আর শিব বলছে, এই ওকে ছুইবে না, ওকে নিয়ে আসবে না, তো পার্বতী বলছেন কি অত সুন্দর ছেলে অত কষ্ট পাচ্ছে, তাকে আমি নিয়ে যাবো, তাকে নিয়ে ঘরে রাখবো আমি। তো এটা বলে ঘরে নিয়ে গেছেন, নিয়ে রেখেছেন। তো রেখে তো শিব পার্বতী স্নান করতে গেছেন, আর স্নান করে যখন শিব পার্বতী ফিরছেন তখন দেখছেন দরজা খুলতে গিয়ে আর ভিতর থেকে দরজা বন্ধ, দরজা আর খুলছে না। খুব কষ্ট করে দরজা খুলেছে, তাদের বেডের উপরে নারায়ণ ভগবান বসে আছেন। তো নারায়ণ বলছেন মাতা পার্বতী আপনি আমাকে কত স্নেহ করে এখানে নিমন্ত্রণ করে নিয়ে এসেছেন, আর এই জায়গা আমার খুব ভালো লাগছে, আমি তপস্যা করবো এখান থেকে, তোমরা দুজনে অন্য কোন জায়গায় যাও। তখন শিব বলছে পার্বতী দেখেছ তোমাকে আমি বলছি না, এখানে নিয়ে আসবে না, এখানে ওকে নিয়ে এসেছো আমার কথা শুনে না, এবার পেটিপুটলি বান্ধা আমরা অন্য জায়গায় যাই। তখন শিব পার্বতী তাদের লগেজ প্যাক করে আর একটা পাহাড়ে গিয়েছে, যেই পাহাড়ের এখনই নাম হচ্ছে কেদারনাথ, আর বদ্রীনাথ সেখানে আদি কেদারনাথ, বদ্রীনাথ তখন নারায়ণ ভগবান। তো সেখান থেকে তার তপস্যা শুরু করে দিয়েছেন। তো নারায়ণ তো তপস্যা করছেন, তো লক্ষ্মী দেবী কিছুদিন পরে ফিরে এসেছেন বৈকুণ্ঠে, দেখছেন নারায়ণ ভগবান নেই, তো প্রভু কোথায় গেলেন? তখন লক্ষ্মী দেবী ভগবানের অন্বেষণে বেরিয়েছেন। তো ঘুরতে 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 এসে ওই হিমালয়ে সেখানে পৌঁছেছেন, আর দেখছেন সেখানে প্রভু নারায়ণ তপস্যা করছেন, কি কুচ্ছ সাধনা, ঠান্ডা বাতাস, বরফ বৃষ্টি হচ্ছে, তার মধ্যে নারায়ণ তপস্যা করছেন, লক্ষ্মী দেখে তার সহ্য হচ্ছে না যে আমার প্রভুকে এরকম কষ্ট করতে হবে। তো লক্ষ্মী দেবী চিন্তা করছেন আমি যদি কি প্রভুর সেবা করি, প্রভুকে সাহায্য করি, তো কি করে সাহায্য করবে, প্রভু তো সন্ন্যাসী নিয়ে গেছেন, স্ত্রী তো সন্ন্যাসী, সন্ন্যাসী স্বামী সন্ন্যাসী নিলে স্ত্রী তো পাশে যেতে পারবে না, তাহলে কি করবে? তখন লক্ষ্মী দেবী কি করেছেন না, নিজেকে একটা বিরাট বৃক্ষ রূপে সেখানে প্রকাশিত করেছেন। সে বৃক্ষটি ছিল বরকুল, কুল গাছ একটি ছিল, এই কুলকে সংস্কৃতিতে বদ্রী বলে, বদরিকা আশ্রম, যে বদরিকা আশ্রমে ভগবান ব্যাসদেব বসে পুরাণ রচনা করেছিলেন। তো সেই বদ্রী, যেহেতু লক্ষ্মী দেবী নিজেকে একটি বদ্রী গাছ, কুল গাছ রূপে প্রকাশ করে, সেখানে নারায়ণ ভগবানের সেবায় নিযুক্ত রইলেন। তাই এখানে শ্রী নারায়ণ বা লক্ষ্মী নারায়ণ পরিবর্তে আচার্যরা তাকে বদ্রী নারায়ণ রূপে আখ্যা দিয়েছেন। জয় বদ্রী নারায়ণ ভগবান কি। তো আমি এখনই আপনাদেরকে খুব সংক্ষেপে একটু রামেশ্বরে নিয়ে যাব। রামেশ্বরের সেখানে রামনাথ, রাম যার নাথ সে হচ্ছেন রামনাথ শিব। ভগবান রামচন্দ্র যখন লঙ্কায় যাবেন সেতু বন্ধনের পূর্বে এখানে তিনি শিব পূজা করেছিলেন। তো বিরাট মন্দির সেখানে নির্মাণ হয়েছে, আর এখানে শিবলিঙ্গ স্থাপন করেছেন স্বয়ং রামচন্দ্র। তো রামচন্দ্র এই শিবলিঙ্গ স্থাপন করে শিবকে পূজা করেছেন, তাই অনেক বলে যে শিব ভগবান দেখা রাম শিবের পূজা করছেন। কিন্তু রামচন্দ্র শিবের পূজা করছেন তার দুটো কারণ, একটা কারণ হচ্ছে রামচন্দ্র ভগবান হলেও যেহেতু তিনি ক্ষত্রিয় রাজার লীলা করছেন, ক্ষত্রিয় রাজা রূপে তিনি কি করছেন না এই শিবলিঙ্গের উপাসনা করছেন। আর একটি কারণ আমাদের আচার্যরা বর্ণনা করছেন, রামচন্দ্র শিবকে পূজা করা কোনো অযৌক্তিক নয়, যেহেতু ভগবান বলছেন আমার ভক্ত আমার থেকে শ্রেষ্ঠ। যদিও ভগবান সবসময় ভক্তের উপাস্য, কখন কখন ভগবান ও ভক্তের স্নেহের বশবর্তী হয়ে তার উপাসনা করে থাকেন, তো সেই ভিত্তিতে তো এখানে ভগবান রামচন্দ্র শিবকে উপাসনা করেছিলেন। এখানে সুন্দর মন্দির নির্মাণ রয়েছে। তো এইটি হচ্ছে আপনাদের জন্য দেখালাম রামনাথ রামেশ্বর। তো এখন আমরা জগন্নাথ পুরীতে যাব। তো জগন্নাথ পুরীতে যাওয়ার পূর্বে আমি গয়াধামের কথা একটু বলবো, কেন জগন্নাথ পুরী প্রকাশের, পুরীধাম প্রকাশের জন্য এই গয়াধামের সম্পর্ক রয়েছে। আপনারা জানেন এই গয়াধামে গয়াসুরকে ভগবান বিষ্ণু এসে বধ করেছিলেন, সেখানে সুন্দর মন্দির নির্মাণ হয়েছে, যে মন্দিরে ভগবান শ্রী বিষ্ণুর শ্রী পাদপদ্ম রয়েছে, এই বিষ্ণু পাদপদ্ম দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভুর মহান ভাবান্তর হয়েছিল। এই বিষ্ণু পাদপদ্ম মন্দির, সেখানে ফল্গু নদী আছে, ফল্গু নদীর তীরে এই বিষ্ণু পাদপদ্ম মন্দির রয়েছে। আপনারা জানেন ফল্গু নদী মানে কি, উপরে শুকনো থাকবে আর ভিতরে জল ভর্তি থাকবে, তাই বলে ফল্গু বৈরাগ্য। যার উপরে বৈরাগ্য দেখায় কিন্তু ভিতরে তাদের অনেক বাসনা থাকে তাকে ফল্গু বৈরাগ্য বলে। তো ভগবান বিষ্ণু এই গয়াসুরকে বধ করার পরে তিনি ওড়িশায় এসেছেন, তখন ওড়িশার নাম ছিল উৎকল দেশ। আর বহু বহু পূর্বে স্কন্দ পুরাণের বর্ণনা অনুসারে উৎকলে যখন রাজা ইন্দ্রদ্যুম্ন আসেন তখন উৎকলের নাম ছিল উড্র দেশ। তো সেখানে ভগবান বিষ্ণু এসেছেন, এসে তিনি চারটি স্থানে তিনি কি করেছেন, তার চারটা আয়ুধকে স্থাপন করেছেন, শঙ্খ চক্র গদা পদ্ম। এই চারটে আয়ুধকে চারটি স্থানে স্থাপন করে সেখানে উৎকলে এই চারটি ক্ষেত্র তিনি কি করেছেন, প্রতিষ্ঠা করেছেন, হোম কমপ্লিটটা মানে নির্মাণ করেছে। কি করেছে, খুব একটা পাওয়ারফুল শক্তিশালী ম্যাগনেট চুম্বক সেখানে বসিয়ে দিয়েছে, বসে কমপ্লিট করেছে। তখন কি করেছে, ওরা সে মন্দিরটাকে ভেঙে দিয়েছে। তো সেই সময় থেকে কোণার্ক মন্দির এই অবস্থায় রয়েছে। তারপরে গদা ক্ষেত্র, বিরজা মন্দির আছে, বিরজা দেবীর মন্দির 120 কিলোমিটার যাজপুরে এই বিরজা মন্দির রয়েছে, সেখানে বিরজা দেবী বাস করেন। জয় বিরজা দেবী কি। এই যেখানে ভগবান বিষ্ণুর ধাম থাকে সেখানে শিব দেবী সব থাকেন এই ধামকে সুরক্ষা করার জন্য। তারপরে আমরা শঙ্খক্ষেত্রে যাব, ভগবান এই ধাম পুরীকে শঙ্খক্ষেত্র বলা হয়, যেহেতু শঙ্খক্ষেত্র ও কি হল, শঙ্খক্ষেত্র যে জগন্নাথ পুরী ধাম হচ্ছে শঙ্খের মতন দেখতে। একে তো কারণ হচ্ছে ভগবান বিষ্ণু এসে এখানে শঙ্খকে স্থাপন করেছিলেন তাই শঙ্খক্ষেত্র। আরেকটি কারণ হচ্ছে যে এখানে ভগবান শঙ্খক্ষেত্র যে পঞ্চজন্য শঙ্খ আছে ভগবানের অত্যন্ত প্রিয়। এই ভগবানের এই ধাম তিনি শঙ্খক্ষেত্রে রেখেছেন এই জন্য যে ভগবানের ভক্ত ভগবানের অত্যন্ত প্রিয়, তাই তিনি এই জায়গার নাম দিয়েছেন শঙ্খক্ষেত্র। তো এই শঙ্খক্ষেত্র হচ্ছে এই জন্য যে জগন্নাথ পুরী ধাম দেখতে একটা শঙ্খের মতন আকৃতি। তো এই জগন্নাথ পুরী ধামে ভগবানের দুটি স্বরূপ আবির্ভূত হয়েছেন। এই জগন্নাথ পুরী ধাম এই জগতে সব থেকে মহিমা মণ্ডিত ধাম, শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে জগন্নাথ পুরীর মতন কোন আর স্থান নেই, কোন ধাম জগন্নাথ পুরীর সমান হতে পারে না, এই সব থেকে শ্রেষ্ঠ ধাম। আপনারা বিশ্বাস করেন? কিন্তু যদি পুরাণে পড়বেন, এই পুরাণে যখন মথুরার কথা বর্ণনা করা হচ্ছে আপনি দেখবেন সেই চ্যাপ্টারে অধ্যায়ে লেখা হবে ও মথুরা, মথুরার মতন কোন ধাম আর নেই, অন্য কোন ধাম মথুরার সঙ্গে সমান হবে না, মথুরা এই পৃথিবীতে যত ধাম আছে সব থেকে শ্রেষ্ঠ। ঠিক আছে, তারপরের চ্যাপ্টারে দ্বারকার কথা লেখা আছে, ও দ্বারকা ধাম, দ্বারকার সমান আর কোন ধাম নেই, দ্বারকা সব থেকে শ্রেষ্ঠ ধাম। তারপর বলতে বনারস, ও বনারস, বনারস সমান আর কোন ধাম নেই। যেই পুরাণে যেই ধামের কথা বর্ণনা করবে তাকে বলবে এটাই সব থেকে শ্রেষ্ঠ। কিন্তু এটা কেন হয় না, পুরাণ কারাকারা যখন ধামের মাহাত্ম্য বর্ণনা করেন সেই ধামের মাহাত্ম্য বর্ণার সময় অতটা অভিভূত হয়ে পড়েন তাদের মনে হয় যে এই ধাম থেকে আরো কোনো কিছু শ্রেষ্ঠ হতে পারে না। কিন্তু জগন্নাথ পুরী ধামের মাহাত্ম্য শ্রেষ্ঠতা এইরকম নয়। জগন্নাথ পুরী ধামের শ্রেষ্ঠতা কি, সেখানে ভগবান দুই স্বরূপে আবির্ভূত হয়েছেন। আপনারা জানেন ভগবানের অনন্ত রূপ রয়েছে, তো অনন্ত রূপের মূল রূপ আছে এতেতাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ স্বরূপ হচ্ছে স্বয়ং ভগবান স্বরূপ। তো সেই কৃষ্ণ স্বরূপ জগন্নাথ পুরীতে দুই রূপে আবির্ভূত হয়েছেন, জগন্নাথ রূপে আর শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে। এই জগন্নাথ রূপটি কি, যেই রূপে ভগবান কৃষ্ণ পূর্ণতম ভগবান হলেও তার মধ্যে অপূর্ণতার ভাব রয়ে থাকে, সে অপূর্ণতার ভাবকে পরিপূর্ণ করবার জন্য ভগবান কৃষ্ণচন্দ্র তার দুইটি স্বরূপ জগন্নাথ এবং চৈতন্য রূপে
প্রকাশ করেন। এই জগন্নাথ স্বরূপটা হচ্ছে ভগবান কৃষ্ণের সেই স্বরূপ। যখন ভগবান কৃষ্ণচন্দ্র তিনি দ্বারকায় মাতা রোহিণীর কাছ থেকে বৃন্দাবনের লীলা শ্রবণ করেছিলেন, তার বাল্যলীলা শ্রবণ করে সে বৃন্দাবনের বিরহ, তার চমৎকার লীলা, বৃন্দাবনের বিরহ, রাধাণীর বিরহের ভাবে তিনি চমৎকৃত হয়ে তার জগন্নাথের এই রূপটি প্রকাশ করেন। তাই বলা হয়, জগন্নাথকে বলা হয় রাধা বিরহ বিধুর স্বরূপ। রাধার বিরহে ভগবান কৃষ্ণের যে স্বরূপ সেটা হচ্ছে জগন্নাথ স্বরূপ। আর চৈতন্য স্বরূপটি কি না, সেই কৃষ্ণ, কৃষ্ণের বিরহে কৃষ্ণের যে স্বরূপ। রাধারানী কৃষ্ণের বিরহে কি ভাব অনুভব করছে, সেই ভাবকে অনুভব করবার জন্য কৃষ্ণ লালায়িত হয়েছেন। তার সেই অপূর্ণ বাসনা শ্রীরাধায়া প্রণয় মহিমা কীদৃশিবা নৈব স্বাদ্যজন অদ্ভুত মধুরিমা কীদৃশিবা মধ্য সৌখ্যন্ত মদনুভবত কীদৃশী বিয়েতি লোভা। ভগবান শ্রীকৃষ্ণের এই লোভ হয়েছে রাধারানীর এই প্রণয় মহিমা জানার জন্য। তো সেই প্রণয় মহিমা জানবার জন্য সেই রাধারানী যে বিরহ ভাব অনুভব করে কৃষ্ণের, সেই বিরহকে অনুভব করবার জন্য ভগবান কৃষ্ণ রাধারানীর ভাব আর অঙ্গকান্তিকে অঙ্গীকার করে তিনি চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছেন। এই হচ্ছে জগন্নাথ পুরী ধামের শ্রেষ্ঠতা। অন্য সব ধামে যাবেন ভগবান তার এক স্বরূপে লীলা করেন, কিন্তু পুরীতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার একটি অনন্য স্বরূপের প্রকাশ প্রকাশিত করেছেন জগন্নাথ আর গৌরাঙ্গ। আর আরেকটি মহত্ব হচ্ছে ভগবান অনন্ত রূপ রয়েছে, তিনি অনন্ত রূপে অনন্ত রস, অনন্ত ভাব রস আস্বাদন করছেন। তার মধ্যে ঐশ্বর্য ভাব, মাধুর্য ভাব আর ঔদার্য, ঔদার্য উদার, এই তিনটি প্রধান। তিনি বৈকুণ্ঠে দ্বারকায় ভগবান ঐশ্বর্য ভাব আস্বাদন করছেন, দ্বারকা যাবেন সেখানে ঐশ্বর্য ভাব রয়েছে, বৃন্দাবনে যাবেন সেখানে ভগবান মাধুর্য রস, মাধুর্য ভাব আস্বাদন করছেন, নবদ্বীপে যাবেন সেখানে ভগবান ঔদার্য ভাব অনুভব করছেন। জগন্নাথ পুরীতে তিনটেই ভাব রয়েছে, ঐশ্বর্য, মাধুর্য আর ঔদার্য। বৈষ্ণবরা বর্ণনা করছেন জগন্নাথ পুরী মন্দির হচ্ছে নীলাচল ধাম, সেটি হচ্ছে দ্বারকা, অভিন্ন দ্বারকা ঐশ্বর্য ধাম। আর গুন্ডিচা মন্দিরের সুন্দরাচল অভিন্ন বৃন্দাবন মাধুর্য ধাম। আর সমুদ্র তীরে মহাপ্রু থাকতেন গম্ভীরা, সিদ্ধ বকুল আর তোতা গোপীনাথ, এইসব এরিয়া আছে অভিন্ন নবদ্বীপ ঔদার্য ধাম। তো এইভাবে জগন্নাথ পুরী হচ্ছে দুটি লীলার স্থান। তো সেখানে জগন্নাথের লীলা এবং চৈতন্য মহাপ্রুর লীলা প্রকাশিত হয়। তো আমরা এই শঙ্খক্ষেত্র দেখছি, খুব সুন্দরভাবে ডিজাইন করে এই মন্দির নির্মাণ করা হয়েছে। এই শঙ্খক্ষেত্রে অষ্টশম্ভু, অষ্টদেবী ও অষ্টমহাবীর এই শঙ্খক্ষেত্রের সুরক্ষা করছেন। এখানে দেখবেন আপনারা এই স্লাইডে খুব সুন্দর যন্ত্রের মধ্যে শঙ্খের নাভিস্থলে কিভাবে জগন্নাথ বাস করছেন, তার বিভিন্ন জায়গায় এই সমস্ত দেবী, শিব আর মহাবীর অবস্থান করে জগন্নাথ পুরীকে সুরক্ষা করছেন। তা আমরা এটি একটা জগন্নাথ পুরীতে প্রাচীন রথযাত্রার ফটো। তো এই জগন্নাথ পুরী প্রবেশ করবার পূর্বে আমরা জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীকে স্নান পূর্ণিমার ফটো। ভগবান জগন্নাথ বছরে দুই দিন মন্দির থেকে বেরোন, একটা স্নান পূর্ণিমা দিন আর কিছু রথযাত্রার দিন। এই স্নান মণ্ডপে এই জগন্নাথ বলদেব সুভদ্রা এখানে বসে আছেন। আমি শুরু করব জগন্নাথ পুরীতে প্রবেশ করবার থেকে। জগন্নাথ পুরী প্রবেশ করবার 3 কিলোমিটার পূর্বে আপনারা দেখবেন এই বাটমঙ্গলা। আপনারা অনেক পুরী গিয়েছেন, অনেক জিনিস দেখেছেন, কিন্তু তার পিছনে কত যে সুন্দর সুন্দর লীলা রয়েছে আমরা জানতে পারি না। তাই বলা হয় যে ধাম চোখ দিয়ে দর্শন করা যায় না, ধামকে শ্রবণের মাধ্যমে দর্শন করতে হয়। তো পুরী প্রবেশের পূর্বে যে বাটমঙ্গলা, আপনারা জানবেন কি, আমি জানি পুরীতে লোক অনেক জানে না, পুরীতে বিভিন্ন পুষ্করিণী রয়েছে, তীর্থ রয়েছে, তার পিছনে যে কিলা পুরী লোকেরা অনেক জানে না। এই যে বাটমঙ্গলা বিগ্রহ রয়েছে, এই বিগ্রহ ব্রহ্মা তৈরি করেছেন। ধরুন ইন্দ্রদ্যুম্ন রাজা, তিনি বিগ্রহ তৈরি করে ব্রহ্মলোকে গিয়েছেন ব্রহ্মাকে নিমন্ত্রণ জানাবেন এসে বিগ্রহ প্রতিষ্ঠা করার জন্য। ব্রহ্মা এসেছেন তো এই জগন্নাথ পুরী নীলাচল ধাম হচ্ছে দেব অগোচর, বেদ গোপ্য, বেদের গোপ্য বস্তু দেবতার এর সন্ধান জানে না, দেবতার এর মহিমা জানে না। তাই ভগবান ব্রহ্মা যখন এসেছেন নীলাচল ধামে তো এই নীলাচল ধামে ঢুকার কোন রাস্তা খুঁজে পাননি। তখন মঙ্গলা দেবী আবির্ভূত হয়, এই নীলাচলে প্রবেশের রাস্তা দেখিয়েছেন। উড়িষাতে রাস্তাকে বাট বলে, যেহেতু তিনি বাট দেখিয়েছেন রাস্তা দেখিয়েছেন তাই বাট মঙ্গলা বলে। তো ব্রহ্মা খুশি হয়ে তখন সহস্তে এই বিগ্রহ তিনি প্রকাশ করেছেন। এই বাট মঙ্গলা দেবী এখনো সেখানে পূজিত হচ্ছেন। তার একটু এগিয়ে গেলে ঠিক পুরীর প্রবেশের পূর্বে আঠারো নালার আগে আপনারা এক ছোট্ট একটি মন্দির দেখবেন, যদিও অনেকের চোখে এটা পড়ে না কিন্তু এটা অত্যন্ত মাহাত্মপূর্ণ স্থান। চৈতন্য মহাপুরুষ সন্ন্যাস নিয়ে যখন নবদ্বীপ থেকে জগন্নাথ পুরীতে যান তখন কিছু দূর আগে নিত্যানন্দপূর্ণ দণ্ড ভেঙে দেন। মহাপুরুষ খুব ক্রোধান্বিত হন যে আমি সন্ন্যাস নিয়ে সব কিছু ত্যাগ করলাম, একমাত্র আমার দণ্ড একমাত্র ছিল সম্বল, তাকে তুমি ভেঙে দিয়েছ, ঠিক আছে আমি আর তোমাদের সঙ্গে যাব না, তবে তোমার আগে যাও আমি পরে যাব, না আমি আগে যাবো তোমার পরে যাও। তখন ভক্তরা বলছে ঠিক আছে আপনি আগে যান। মহাপুরু আস্তে আস্তে পাঁচ কিলোমিটার দূরে তিনি নীলচক্র দর্শন করেছেন, আর নীলচক্রে মহাপুরু ভগবান বাল গোপাল রূপ দর্শন করেছেন। আর বাল গোপাল দর্শন করেই মহাপুরু সঙ্গে সঙ্গে উৎসাহে সেখানে পড়ে যান, আর যখন উঠেছেন আবার দর্শন করেছেন আবার পড়ে গেছেন। এইরকম দণ্ডবোধ করতে 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 এই স্থানে এসেছেন। এখানে আসে মহাপ্রভু বিশ্রাম করেন, এখানেও সেখানে মহাপ্রভুর চরণ চিহ্ন রয়েছে। তো এটার পরে এই আঠর নালা ভার্গবী নদীর উপরে পুরী প্রবেশ করতে হলে সবাইকে এই ব্রিজ পাস করতে হবে। এতে আঠারোটা স্প্যান আছে আঠর নালা বলে। তো আমার মনে আছে আমার ছোটবেলায় বলতো লোকেরা যে কোন মহিলা যদি আঠারোটা পুত্র সন্তান জন্ম দেবে তাহলে এখানে এসে পুজো দিয়ে যাবে। মানে সেই সময় কোনো কোনো মহিলার আঠারোটা পুত্র সন্তান জন্ম দিত, আজকাল তো বিশ্বাস করতে পারবে না যে কোনো মহিলা আঠারোটা পুত্র সন্তান জন্ম দিতে পারবে। তো সেটা হচ্ছে এই ব্রিজের একটা তাৎপর্য। আর এই ব্রিজ ক্রস করলেই তখন শ্রীক্ষেত্র শুরু হবে, শঙ্খক্ষেত্র। শঙ্খক্ষেত্রের প্রারম্ভে রয়েছেন দেবী আলামচন্দী, স্কন্দ পুরাণে বর্ণনা করা আছে যে শ্রীক্ষেত্র পরিক্রমা আমরা করি এই দেবী আলামচন্দীকে দক্ষিণ পার্শ্ব রেখে আমরা শ্রীক্ষেত্র প্রবেশ করি। শ্রীক্ষেত্রের স্বরূপ আমরা ঠিকভাবে বুঝতে পারব না যদি আলামচন্দী দেবী যথার্থ কৃপা আমরা লাভ না করি। তা আমি জানি হাজার হাজার লোক পুরী দর্শন করতে যায় কিন্তু কেউ আলামচন্দীকে সেখানে দর্শন করে না। এই সমস্ত দেবদেবীদের শ্রীক্ষেত্রে বহু প্রাধান্য রয়েছে। তো আলামচন্দীকে দর্শন করার পরে এই আছে ইন্দ্রদ্যুম্ন সরোবর। পুরীতে প্রধান পাঁচটি তীর্থ রয়েছে, ইন্দ্রদ্যুম্ন সরোবর, মার্কণ্ডেয় সরোবর, রোহিণী কুণ্ড, শ্বেতগঙ্গা, আর হচ্ছে মহাসমুদ্র। ইন্দ্রদ্যুম্ন সরোবর আপনারা অনেক দেখেছেন, কারা কারা দেখেছেন হাত তুলুন, কারা কারা পুরীতে যাননি হাত তুলুন, তো কারা কারা পুরী যাননি, পুরী দেখেনি, অধিকাংশ পুরীতে গিয়েছেন। তো ইন্দ্রদ্যুম্ন সরোবর আছে একটি স্থান গুন্ডিচা মন্দির পাশে। তো রাজা ইন্দ্রদ্যুম্ন প্রথম এখানে আসেন নীলাচল ধামে, এই এলাকায় তিনি তার ক্যাম্প লাগান, তার সমস্ত সৈন্য সমন্ধে থাকেন। এই জায়গা আছে জগন্নাথের জন্মস্থান। এই মন্দির নির্মাণ করবার জন্য রাজা ইন্দ্রদ্যুম্ন 1108 অশ্বমেধ যজ্ঞ ব্যবস্থা করেন। এই যজ্ঞতে যোগদান করবার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বহু মুনি ঋষি ব্রাহ্মণ, লক্ষ লক্ষ মুনি ঋষি ব্রাহ্মণরা এসে উপস্থিত হন। আর যজ্ঞের শেষে তাদেরকে দান দেওয়ার জন্য রাজা ইন্দ্রদ্যুম্ন হাজার হাজার গাভী নিয়ে আসেন। ওই গাভীগুলো এই স্থানে দাঁড়িয়ে থাকেন, আর যেই স্থানে দাঁড়িয়ে ছিলেন তার পায়ের আঘাতে তো একটা এরকম পুষ্করিণী তৈরি হয়, আর সেখানে তারা পিছাপ করেন। রাজা ইন্দ্রদ্যুম্ন এই দান দেওয়ার জন্য সংকল্প করেন, তো সেই জল থেকে এই সুন্দর দিব্য একটি পুষ্করিণী উৎপন্ন হয়। তো এই তীর্থকে বলা আছে ইন্দ্রদ্যুম্ন সরোবর। যে ইন্দ্রদ্যুম্ন সরোবরের তীরে নীলকণ্ঠ মহাদেব রয়েছেন, ইন্দ্রদ্রুম্ন রাজা আসবার আগে এই নীলকণ্ঠ মহাদেব সেখানে উপস্থিত রয়েছেন। তারপরে আছে মার্কণ্ডের সরোবর, অধিকাংশ ভক্ত এই সরোবরটা দেখতে পায় না। এই মার্কণ্ডের সরোবর জগন্নাথ পুরী মন্দিরের পূর্ব আর উত্তর কোণায়, জগন্নাথ পুরীর বহু প্রাচীন প্রথম তীর্থ হচ্ছে মার্কণ্ডের সরোবর। এই সরোবর তীরে মার্কণ্ডেশ্বর মহাদেব রয়েছেন। এই মার্কণ্ড ঋষি হচ্ছেন মৃকণ্ড ঋষির পুত্র মার্কণ্ডে। এই মার্কণ্ড ঋষি তিনি অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন বা তার ভাগ্যে ছিল যে 8 বছর বয়সে তার মৃত্যু হবে। তখন 8 বছর বয়সে তিনি প্রবেশ করেন, তখন যমরা আসেন ওনার কাছে, তখন পাশে শিবলিঙ্গ ছিল। তখন মার্কণ্ড ঋষি অত ভয়ভীত হয়ে যান, তো শিবলিঙ্গ জোরে ধরে শিব ভগবান আমাকে রক্ষা কর, আর অত জোরে শিবলিঙ্গকে ধরেছিলেন শিবলিঙ্গটা ভেঙে যায়। এখনো আপনারা গেলে দর্শন করবেন সে ভগ্ন অবস্থায় শিবলিঙ্গ পড়ে আছে। তখন শিব সেখান থেকে বেরিয়েছেন, বেরিয়ে যমরাজ বললেন না তুমি ওকে এখন নিতে পারো না, তো আমি বর দিচ্ছি এর এখন মৃত্যু হবে না, এ 7 কল্প এ জীবন ধারণ করে থাকবে। 7 কল্প জানেন কত? সত্য তৃতীয় দ্বাপর কলি এরকম 1000 বার হলে 1 কল্প, ব্রহ্মার 1 দিনকে 1 কল্প বলে। সত্য তৃতীয় দ্বাপর কলি এরকম 1000 বার মানে 1 কল্প, এরকম 7 কল্প আমরা প্রণাম করি না গুরুজনদের কাছে, গুরুজনরা কি বলে দীর্ঘায়ু ভব আয়ুষ্মান ভব, সত্যি সত্যি দীর্ঘায়ু হয়েছে 7 কল্প আছে। তো খুব আনন্দের বিষয়, খুব দীর্ঘায়ু বর পেয়েছে। তো ব্যাপার আছে কি না, যখন ভগবানের ব্রহ্মার দিনের অবসান হয় তখন কি না প্রলয় হয়, ওই প্রলয়ে এই সমস্ত পৃথিবী জলমগ্ন হয়ে যায় আর সমস্ত জীব জন্তু যত আছে সব সবার মৃত্যু হয়, তো সবাইকে মারা যায় বাঁচ গেল। কিন্তু এ তো বর প্রাপ্ত হয়েছে, এ তো 7 কল্প বাঁচবে, এ মরে না মার্কণ্ডে ঋষি, তো মরে না আর থাকবার জায়গা নেই। প্রলয়ের জলে কি করছে সারা পৃথিবী এদিক থেকে ভাসছে, কখন মূর্ছা হয়ে যাচ্ছে, কি কষ্ট পাচ্ছে, আর তখন চিন্তা করছে হায় হায় আমার কি দশা হলে, বর আমার বর হলো না অভিশাপ হলো না, কিন্তু কষ্টে আমাকে মরতে হচ্ছে। তাই যে ঘুরতে 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 তখন এই নীলাচলে এসে দেখতে পাচ্ছে। তো নীলাচলে, নীলাচল মানে নীল ব্লু মাউন্টেন, নীল পর্বত, অচল মানে যে চলপ্রচল করে না। শাস্ত্রের বর্ণনা করা হচ্ছে জগন্নাথ পুরী ধামের মহিমা, নীল সমুদ্রের তীরে নীলাচল পর্বতের উপরে নীল কন্দরের মধ্যে ভগবান নীল মাধব রূপে বাস করে থাকে। তো সে তো নীলাচল পর্বত কখনোই পৃথিবী প্রলয় জলে জলমগ্ন হয় না। তো মার্কণ্ডে ঋষি তো নীলাচলে এসেছেন, সেখানে অক্ষয়বট রয়েছে, অক্ষয়বটের নিচে রোহিণী কুণ্ড, রোহিণী কুণ্ডের তীরে রত্ন সিংহাসনের উপরে ভগবান লক্ষ্মী নারায়ণ সেখানে বিরাজমান রয়েছে। তো মার্কণ্ডে ঋষি গিয়ে লক্ষ্মীনারায়ণকে প্রার্থনা স্তব স্তুতি জানাচ্ছে। তো লক্ষ্মীনারায়ণ বলছেন দেখো বৎস, তুমি যদি জীবনকে সৌভাগ্যবান করতে চাও তুমি অক্ষয়বটের উপরে যাও, এটা চড়ে উপরে গিয়ে দেখো, সেখানে ভগবান পরব্রহ্ম তিনি বালমুকুন্দ রূপে এটা বট পাতার উপরে শয়ন করেছেন। তখন এই মার্কণ্ড ঋষি সেই গাছের উপরে গেছে, উপরে দেখছে সে মহাপ্রলয়, কিন্তু ভগবান সেখানে খুব স্বচ্ছন্দে ছোট শিশু রূপে শয়ন করে, তার চরণের একটা বৃদ্ধ অঙ্গুষ্ঠকে তিনি চুষছেন। এই ভগবানের স্বরূপকে বুঝতে পেরেছেন কিরকম ভগবান স্বরূপ, যে সব কিছু অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, যে সম্পূর্ণ ব্রহ্মাণ্ড প্রলয় হচ্ছে, তো ভগবান খুব নিশ্চিত বট পাতার উপরে শুয়ে আছেন। তো ভগবান এই স্বরূপকে দেখে তো মার্কণ্ড ঋষি খুব উল্লাস আনন্দ এসেছে, যে ভগবান কি তার স্বরূপ, কি আনন্দ বা আনন্দ ঘন বিগ্রহ, তার স্তব স্তুতি করছে। তো বালগোপাল বালমুকুন্দ তিনি মুখ খুলেছেন, তো মুখ এরকম করছে, তো মার্কণ্ড ঋষি তার মুখের মধ্যে ঢুকে গেছে, তার মুখের মধ্যে ঢুকে গিয়ে সে আশ্চর্য হচ্ছে চতুর্দশ ভুবন তার পেটের ভিতরে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তার পেটের ভিতরে। তো মার্কণ্ডে সিং আসছে, এইটুকু ছোট শিশু আর এই এতগুলো তার পেটের ভিতরে রয়েছে, এই পেট কত বড় পেট, কত বড় পেট জানবার জন্য তিনি হাঁটতে শুরু করেছেন। তো হাঁটতে 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 কি আর শেষ হয় না, তখন তার শেষ খোঁজে না পেয়ে মার্কণ্ডে সিং আবার ফিরে এসে সে বালমুকুন্দ ভগবানের গলা কণ্ঠদেশ দিয়ে আবার বেরিয়ে এসছে। এই যে ভগবানের স্বরূপ, তিনি শিশুরূপ হয়েও অনন্তগুলি ব্রহ্মাণ্ডকে তার মধ্যে তিনি স্থাপন করে রাখতে পারেন। তো ভগবানের এই স্বরূপকে বুঝার পরে মার্কণ্ড ঋষি এসেছেন লক্ষ্মীনারায়ণের কাছে, যে প্রভু আমি এই স্থান ছেড়ে আর যাব না, আমাকে আপনাদের আপনার এই শ্রীক্ষেত্র এই নীলাচল ধামে স্থান দেন। তখন লক্ষ্মীনারায়ণ বলেন, তুমি যাও এই পুষ্করিণীর তীরে, সেখানে তুমি তপস্যা করো। তো তখন থেকে এই মার্কণ্ড ঋষি এখনো এই পুষ্করিণীর তীরে মার্কণ্ড সরোবর তীরে তিনি তপস্যা করছেন। অবশ্য আমরা দেখতে পারবো না সে চক্ষু নেই, তিনি এখানে রয়েছেন। তো দুটো তীর্থ বললাম, প্রথম তীর্থের নাম কি ছিল? ইন্দ্রদুম্ন সরোবর। সেকেন্ড তীর্থের নাম কি? মার্কণ্ড। এখন আমরা দেখব শ্বেতগঙ্গা। জগন্নাথ মন্দির থেকে যখন সমুদ্রে আপনারা যাবেন, জগন্নাথ মন্দির থেকে দু চার মিনিট পর ডান দিকে সার্বভৌম ভট্টাচার্যের বাড়ির সামনে শ্বেতগঙ্গা, এই তীর্থ তৃতীয় যুগে প্রকাশিত হয়। তৃতীয় যুগে একটা রাজা ছিল, তার নাম ছিল শ্বেত। এই শ্বেত রাজা জগন্নাথের পরম ভক্ত ছিলেন। তো একদিন শ্বেত রাজা জগন্নাথের জন্য বিভিন্ন প্রকারের নৈবেদ্য রান্না করে তাকে অর্পণ করতে নিয়ে এসেছেন। তো সে দেখছেন যে সেখানে তার নৈবেদ্যের কাছে আরো বিভিন্ন প্রকারের স্বর্গীয় ভোগ, হ্যাঁ, ভোগ্য বস্তু সব রাখা হয়েছে, খাবার জিনিস রাখা হয়েছে, শুধু দেবতারা নিয়ে এসেছে। তখন এই শ্বেত রাজা চিন্তা করছে, হায় হায়, ভগবান জগন্নাথের জন্য দেবতারা স্বর্গীয় সব ভোগ নিয়ে এসেছে, আর আমার রান্না জিনিস বর্ত লোকের জিনিস কি ভগবান গ্রহণ করবেন? দুঃখ দুঃখী হয়ে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা বেরোচ্ছে, তার হঠাৎ মনে কি জেগেছে, পিছনে তাকিয়ে দেখছে। তো পিছনে তাকিয়ে দেখছে যে সেখানে জগন্নাথ বলদেব সুভদ্রা বসে আছেন, আর পাশে লক্ষ্মীদেবী পরিবেশন করছেন। আর লক্ষ্মীদেবী কি করছেন, ওই স্বর্গীয় খাদ্যগুলো না দিয়ে এই শ্বেত রাজার খাদ্যগুলো ভগবান জগন্নাথকে পরিবেশন করছে। তো এইটা দেখে শ্বেত রাজা খুব খুশি হয়ে গেছে যে ভগবান জগন্নাথ অত ভক্ত বসছেন, যে স্বর্গীয় খাদ্য গ্রহণ না করে আমার মর্ত্যলোকের খাদ্য গ্রহণ করছেন। তো সেই দিন থেকে এই শ্বেত মাধব, এই শ্বেত রাজা জগন্নাথের খুব পরম ভক্ত হয়ে গেছে। তো জগন্নাথ একদিন তাকে স্বপ্নতে আবির্ভূতি বলছেন, হে শ্বেতরাজ, তুমি আমার অত্যন্ত প্রিয় ভক্ত, আমার ভক্ত যে আমার থেকে শ্রেষ্ঠ এটা জগৎবাসীকে জানাবার জন্য তুমি আমার একটি বিগ্রহ তৈরি কর, সেই বিগ্রহের নাম হবে শ্বেত মাধব। তো তুমি যেহেতু আমার ভক্ত, ভক্ত আমার থেকে শ্রেষ্ঠ, তাই আমার নামের পূর্বে তোমার নাম থাকবে। তো সেই শ্বেত মাধব যে বিগ্রহ শ্বেত রাজা তৈরি করেছিলেন, এই শ্বেতগঙ্গার তীরে শ্বেত মাধব আর মৎস্য মাধব এই দুই বিগ্রহ রয়েছেন। পুরাণে বর্ণনা করা আছে এই দুই বিগ্রহ দর্শন করলে মনুষ্য তার পূর্ব যত জন্মের পাপ সব পাপ থেকে সে মুক্ত হয়ে যায়। তো শ্বেতগঙ্গা খুব মহিমা সম্পন্ন একটি স্থান, আমি এর মহিমা বলব। এই শ্বেতগঙ্গা কেন বলে, মানে এই তীর্থ কনেকশন আমাদের গঙ্গার সঙ্গে রয়েছে, গঙ্গার জল যখন বাড়বে এই পুষ্করিণীর জল বাড়বে, এই পুষ্করিণী সেখান থেকে এখানে লোক কনেকশন রয়েছে, এই সম্পর্কে একটা সুন্দর বর্ণনা রয়েছে। তো একদিন খুব ভোরবেলা সকালবেলা তার পান্ডা পুরী জগন্নাথের পূজারী ও স্নান করতে এসেছে। তো ওরা যদি সকালে স্নান হরিবল হরিবল বলে ওই জলের ভিতরে ঢুকেছে, জলের ডুব দিয়ে জল থেকে উপরে বেরিয়েছে, দেখছ পুরীতে নেই, ওই সে আমাদের এখানে গঙ্গা তীরে দাঁড়িয়ে আছে। তো আশ্চর্য হয়ে আমি এখানে কি করে আসলাম, এরকম কিছু বুঝতে পারছে না। তো হঠাৎ দেখছে একটা মহিলা আসছে, একটা মহিলা এসে প্রণাম করে বলছে যে আমি আপনাকে বিবাহ করবো। তুমি তো কিছু কি বিবাহ করবে, আমি তো তোমাকে বিবাহ করবো না, কারণ পুরী পান্ডাদের নিয়ম রয়েছে পুরীর বাহিরে কোনো কন্যাকে বিবাহ করতে পারবে না। যদি কেউ পুরী বাহিরে কোন কন্যাকে বিবাহ করে তাহলে জগন্নাথের সেবার সে অধিকার পাবে না। তো না না আমি তোমাকে বিবাহ করবো না, আমি জগন্নাথের সেবক। তবে যে কন্যা বলছে না না তুমি শোনো, আমি তোমাকে বলি আমিও জগন্নাথের পরম ভক্ত, তার সেবার জন্য আমি সবসময় ব্যাকুলিতা। সে গতকালকে রাত্রিরে জগন্নাথ আমার স্বপ্নেতে এসে আমাকে বলেছেন যে তুমি গঙ্গায় যা, গঙ্গাতে যাকে দেবে তার সঙ্গে বিবাহ করবে, তাহলে তুমি আমার সেবার সুযোগ পাবে। তো এখন এই পান্ডা কোনো উপায় না পেয়ে বিবাহ করেছে। এক দিন এক রাত্র ছিল, কিন্তু মনে খুব দুঃখ পাচ্ছে যে হে জগন্নাথ আমি কি অপরাধ করলাম, আমাকে পুরী থেকে বাইরে পাঠিয়ে দিয়েছেন, আমি এখানে আপনার সেবা থেকে বঞ্চিত হলাম। আর এইভাবে খুব চিন্তা করছে, খুব দুঃখ পাচ্ছে, জগন্নাথকে প্রার্থনা করছে। তো প্রার্থনা করে সেদিন রাত্রে সে শুয়েছে। তো রাত্রে শুয়ে তারপরে দিন সকালবেলা উঠে গঙ্গায় স্নান করতে গেছে। গঙ্গায় স্নান করতে গিয়ে গঙ্গায় ডুব দিয়েছে, আর ডুব যখন উপরে উঠছে সে দেখছে আবার এই শ্বেত গঙ্গায় এসে পৌঁছেছে, পুরীতে পৌঁছে গেছে। তো খুব আনন্দ, আরে জগন্নাথ আপনি এত কৃপা হয়, আপনি আবার আমি পুরীতে ফিরে এসেছি। দেখে সোজা গিয়ে জগন্নাথ সেবা শুরু করে দিয়েছে, কিন্তু কাউকে আর বলে না। হ্যাঁ এইরকম যে ঘটনা ঘটে যে বলে না, কেন শুনলে আমরা জগন্নাথের সেবা থেকে বঞ্চিত হবে, কাউ কিছু বলে না। তো জগন্নাথের সেবা করছে, কয়েক বছর অতিবাহিত হয়ে গেছে। তো একদিন ও জগন্নাথ মন্দির সেবা করে মন্দির থেকে বেরিয়েছে, তো বাইশ পাহাচ আছে না, ওই পাহাচে সিঁড়িতে ওই মহিলা দাঁড়িয়ে আছে, আর মহিলার সঙ্গে ছোট্ট বাচ্চা শিশু রয়েছে পুত্র। তো মহিলা বলছে আমার স্বামী স্বামী হ্যাঁ তোমার মনে আছে তোমাকে বিবাহ করেছিলাম। তো পান্ডা বলছে হ্যাঁ আমি কেন তোমার স্বামী, আমি তোমাকে বিবাহ করি না। ও চায় না যে রাজি হতে চায় না যে ওকে বিবাহকে যায় না, আমি তোমাকে বিবাহ করি, কি বিবাহ করো না, দেখো তোমার ছেলেকে আমি নিয়ে এসেছি এখানে আমার সঙ্গে, তো রাজি হয়ে না একবারে। তো এখানে এই কথাটা ও তো রাজি হলো না, তখন এই কথাটা রাজার কানে গিয়েছে। তো রাজা তখন এই মহিলাকে ডেকেছে, কি ব্যাপার, তো সব খুলে বল। তো মহিলা বলছে না না আমি কিছু বলবো না, যেহেতু আমি যদি বলি আমার সেবা জগন্নাথ, আমার স্বামী জগন্নাথের সেবা থেকে বঞ্চিত হবে, আমি কিছু বলবো না। রাজা বলছে না না তোমার কোনো ভয় নাই, তুমি বলো তোমার স্বামী হ্যাঁ সেবা থেকে বঞ্চিত হবে না। তো বলেছে যে এইরকম আমি জগন্নাথের ভক্ত ছিলাম, জগন্নাথ স্বপ্নতে বলেছে গঙ্গা কূলে গিয়ে বিবাহ করলাম, তারপরে একদিন আমার সঙ্গে ছিল, তারপরের দিন আমি অন্তর্ধান হয়ে গেছে, তা আমি খুঁজে খুঁজে এসে একে পেয়েছি। তো তবু পাল্টাটা বলছে না 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 এইসব মিথ্যা কথা আমি কিছু করি না, আমি যাই না সেখানে, আমি বিবাহ করি না। তখন এই মহিলা কি করেছে না, এই পান্ডা যে তার ঘরে ছিল তার উত্তরি চাদর আর তার আংটি দুটো ছেড়ে এসেছিল, তো সেই দুটো তার ঝুলিতে বাহির করে দেখালো। তখন রাজা রাজি হল, হ্যাঁ ঠিক কথা। তো রাজা বলে না কোনো চিন্তা নেই, হ্যাঁ তুমি ওকে বিবাহ করবে, কিন্তু তোমার কোনো চিন্তা নেই, বিবাহ করবে আর জগন্নাথ সেবা করতে পারবে। তো আমি যখন এই কথা শুনলাম আমার কিরকম উদ্ভট কথা মনে হলো, এখানে গঙ্গায় স্নান করলো, ওখানে বেরিয়ে গেলো, ওখান থেকে আসলো আবার বেরোলো। কিন্তু পরে আমি শুনলাম যে আসলে কি হয়েছে, এই যে ছেলেটা জন্ম হয়েছে ও কি সেবা করবে, জগন্নাথ মন্দির তো সেবা ফিক্স, বংশ পরম্পরা ক্রমে প্রতিদিন 5000 ভক্ত সেখানে সেবা করে, 36 নিজ 36টা গ্রুপ তারা রয়েছে বলে 36 নিজ তাই সেবা করতে পারবে। তো এখন এই যে ছেলে এই মহিলার ছেলে কি সেবা করবে, এর জন্য কোনো সেবা নেই। সেই জন্য তৎকালিক যে রাজা ছিল সেই রাজার নতুন সেবা এই মন্দিরে ইন্ট্রোডিউস করলো, তাকে বলে সাবত সেবা, সাবত নিজ, সাবত মার মতন সাবত নিজ। তো সেই বংশের লোক এখনো রয়েছে, তাদের কি সেবার দায়িত্ব দেওয়া হলো, তারা এই শ্বেত গঙ্গার তীরে শ্বেত মাধব আর মৎস্য মাধবের সেবা করবে। আর জগন্নাথ মন্দিরে কি সেবা করবে, জগন্নাথ মন্দিরে দুটো দেওয়াল রয়েছে, একটা বলে ভিতরে দেওয়ালের মধ্যে যেটা আছে কুর্ম বেড়া, আর বাইরে বলে বাহির বেড়া। তো এরা ভিতর বেড়ায় কোন ঠাকুরের সেবা করতে পারবে না, এই বাহির বেড়ায় ঠাকুরের সেবা করবে। তো সেই বংশ পরম্পরাক্রমে তারা এখনো সেবা করে যাচ্ছে। তো এই অদ্ভুত লীলা এ তো বহু বহু বছর আগে হয়েছে, কিন্তু এই কয়েকশো বছর আগ পূর্বে মহাপ্রভুর লীলার পরে এটা লীলা হয়েছে বাংলাদেশে সচ্চি বলে একটা খুব জমিদার রাজার কন্যা ছিল, খুব বৈরাগ্য ভাবাপন্ন। সে বৃন্দাবনে গিয়ে দীক্ষা নিয়েছে, তার গুরু হরিদাস বলেছেন তুমি গিয়ে নীলাচলে সাধন ভজন কর, নীলাচল ছেড়ে তুমি কোথায় বাহিরে যাবে না, এই নির্দেশ দিয়ে তাকে পাঠিয়েছেন সচ্চিকে। পুরীতে এসেছে, পুরীতে এসে সারং ভট্টাচার্য যে বাড়িতে থাকতেন সেই বাড়িতে থাকতেন, আর সে খুব ভালো শুদ্ধ ভক্ত ছিল আর খুব বাগ্মী ছিল, সুন্দর ভাগবত পাঠ করতে পারত, আর সারা পুরীর লোক উনি রাজাও ভাগবত পাঠ শুনতে আসত। তো একবার একটা তিথি পড়েছে বারুণী স্নান, মানে সে বারুণী স্নান তিথি প্রতি বছর আসে না, কয়েক বছর পরে পরে আসে। সেই তিথি সেই মুহূর্তে গঙ্গায় স্নানের বহু মাহাত্ম্য রয়েছে। তো সচির ইচ্ছা আছে আমি গঙ্গায় গিয়ে স্নান করতাম, পুরী থেকে হাজার হাজার লোক যাচ্ছে গঙ্গা স্নান করতে। কিন্তু চিন্তা করছি আমার গুরু নির্দেশ আমি ক্ষেত্র ছেড়ে যেতে পারবো না, খুব মনে দুঃখ পাচ্ছে যে আমি ক্ষেত্র ছেড়ে যেতে পারবো না। তো জগন্নাথ আবির্ভূতায় স্বপ্নে বলছেন সচি তোমার কোনো চিন্তা নেই, তুমি এই পুষ্করিণীতে স্নান করো, এইখানে স্নান করলে তোমার গঙ্গা স্নানের ফল হবে। সচি কি করেছে, সেই বারুণী স্নানের যে মুহূর্ত এসেছে মধ্যরাত্রিতে গিয়ে এই সত্যগঙ্গায় প্রবেশ করেছে, আর ওই সত্যগঙ্গায় প্রবেশ করেছে ও অনুভব করছে এটা খুব শক্তিশালী স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। সে ভাসিয়ে নিয়ে গিয়ে দেখছে সে গঙ্গার তীরে, সেটা সূর্য উদয় হচ্ছে, হাজার হাজার লোক স্নান করছে, খুব আওয়াজ শব্দ হচ্ছে, এরকম সে অনুভব করছে এরকম। কিন্তু জগন্নাথ পুরী মন্দিরে যারা সব সিকিউরিটি গার্ড ছিল তারা শুনতে পাচ্ছে মন্দির ভিতরে খুব আওয়াজ হচ্ছে, বহুত লোক কথা বলছে, আওয়াজ হচ্ছে, তো কিসের আওয়াজ হচ্ছে? তো তারা পুরীর রাজাকে জানালো যে মন্দির ভিতরে খুব আওয়াজ আসছে। তো রাজা বলল ঠিক আছে দরজা খুলে দেখো, যখন তারা দরজা খুলছে তো মন্দির ভিতরে সচি বসে আছে, বলছে ও তুমি দিনের বেলা বড় ভক্তিভাব দেখাও, আরো ভালো ক্লাস দাও, রাত্রির এখানে লুকিয়ে বসে আছো জগন্নাথের গহনা চুরি করবার জন্য, হ্যাঁ বলে সঙ্গে সাথে আরেস্ট করেছে, কিনে জেলে পুরিয়ে দিয়েছে। তো সচি আর কি করবে, সত্যি তো কিছু বুঝতে পারছে না কি ব্যাপার। তো জগন্নাথ রাত্রির এই স্বপ্নেতে রাজাকে হ্যাঁ আবির্ভূত হয়েছে, আর জগন্নাথ বলছেন দেখ তোমার পূজারীরা তোমার লোকেরা আমার শুদ্ধ ভক্তকে ধরেছে, এই সচ্চয় তো আমার পরম ভক্ত, তো আমার মন্দিরে কি করে আসলো না, ও গঙ্গায় শ্বেতগঙ্গায় স্নান করে গঙ্গাতে চলে এসেছে, এই গঙ্গা আমার চরণ থেকে বেরোয়, তো গঙ্গা হয়ে হয় সে আমার চরণের কাছে চলে এসেছে, এভাবে মন্দিরে চলে এসেছে, কিন্তু তোমার ভক্ত তোমার লোকেরা বুঝে তাকে আরেস্ট করেছে, তোমাদের যে অপরাধ এই অপরাধের দরুন তোমরা কালকে সকালে সবংশ সবাই নষ্ট হয়ে যাবে, ধ্বংস পাবে, তোমরা যদি রক্ষা করতে চাও তোমার সব পাণ্ডারা আর তুমি গিয়ে সচি চরণে অপরাধ ভিক্ষা ক্ষমা ভিক্ষা চাও, আর তার সব দীক্ষা নাও তার কাছ থেকে। তো রাজা তবে সকালে উঠে সব পাণ্ডাদেরকে বলেছে, আর সব পাণ্ডারা রাজা গিয়ে তার ক্ষমা চাইছে, বলছে আমাদের তুমি দীক্ষা দাও। সচি বলছে না না আমরা পুরী যে জগন্নাথের পুজো আমি কি করে দীক্ষা দেবো, এদেরকে আমি দীক্ষা দেবো না, তো পুরীর রাজাকে শুধু দীক্ষা দেবো। তো পুরীর রাজাকে শুধু দীক্ষা দিয়েছে, তখন থেকে তার নাম হয়েছে গঙ্গা মাতা গোস্বামিনী। এখন যাবেন ওই গঙ্গা মাতা গোস্বামিনী, এই গঙ্গা শতগঙ্গার তীরে এই গঙ্গা মাতা গোস্বামিনী এখনো রয়েছে। তো এইভাবে আমরা কয়টা তীর্থ দর্শন করলাম, প্রথম তীর্থ কি, দ্বিতীয় তীর্থ, তৃতীয় তীর্থ, মাতা যারা বলছে প্রভু যারা বলছে না কেন, প্রভু যারা জানে না মনে নাকি সব সময় প্রশ্ন জিজ্ঞাসা মাতা যারা বেশি উত্তর দেয়, প্রভুরা বেশি উত্তর দেয় না। তা তিনটা তীর্থ হলো, আর কিছু রোহিণী কুণ্ড, রোহিণী কুণ্ডের ফটো নেই এখানে জগন্নাথ মন্দির ভিতরে, আপনি যাবেন যে অক্ষয়বট রয়েছে বিমলা মন্দির সামনে একটা ছোট্ট চৌবাচার মতন আছে, সেটা আগে এটা ছোট্ট পুষ্করিণী মতন ছিল। তো রাজা ইন্দ্রদ্যুম্ন বিদ্যাপতিকে পাঠিয়েছিলেন, তো প্রথমবার বিদ্যাপতি বিশ্ববসুর সঙ্গে আসে, তো বিশ্ববসু বিদ্যাপতিকে ওখানে বসিয়ে দিয়ে বলে যে আমি যাচ্ছি কিছু ফল আনব আর নীলমাধবকে ভোগ নিবেদন করব। তো বিশ্ববসু গিয়েছে ফল আনতে, বিদ্যাপতি বসে আছে এই রোহিণী কুণ্ডের কাছে, তো দেখছে হঠাৎ সে বৃক্ষ থেকে একটা কাক পাখি জলে পড়ে গেছে আর যখন জল স্পর্শ করেছে সে চতুর্ভুজ রূপ ধারণ করে বৈকুণ্ঠে চলে গেছে। তো বিদ্যাপতির ছাড়ে খুব ভালো, আমিও এখানে স্নান করে বৈকুণ্ঠে চলে যাবো। তো সঙ্গে সঙ্গে বিদ্যাপতি রেডি হয়েছে ঝাঁপ করে জলে, তখন অদৃশ্য শব্দ বলছে, বিদ্যাপতি তুমি বিশেষ দায়িত্ব নিয়ে এসেছ, রাজা ইন্দ্রদ্যুম্ন সেখানে উপবাস করেছেন, তাকে নীলমাধবের সংবাদ দেওয়ার জন্য তুমি এখানে নিজের দায়িত্ব অবহেলা করছ, তুমি এই কর্ম থেকে নিরস্ত হও। এটা শুনে তখন বিদ্যাপতি আর ঝাঁপ দেন। তো সেইটাই সেই রোহিণী কুণ্ড এখনো রয়েছে, আপনারা যখন যাবেন বিমলার সামনে তো স্নান তো করা যাবে না, ওরা পান্ডারা গেলে জল ছিটাবে আপনাদের উপরে, তো জল ছিটায় এখনো, কিন্তু কি চতুর্ভুজ রূপ ধারণ করে আমি দেখি না পর্যন্ত, তখন তো এইটা রোহিণী কুণ্ড। তো এখন এই হচ্ছে মহাসমুদ্র। তো আমি এখনই আপনাদের সংক্ষেপে এই সমুদ্রের আবির্ভাবের কথা বলবো, এটা খুব ইন্টারেস্টিং। ব্রহ্মবিবত পুরাণে বর্ণনা করা আছে, আমি খুব খুব লম্বা কাহিনী আছে, সংক্ষেপে বলবো এই সমুদ্রটিকে এখানে আসলে ধরাধাম। তা আপনারা জানেন ভগবান শ্রীকৃষ্ণ গোলক বৃন্দাবনে তিনি লীলা বিলাস করেন, একদিন রাধারানী কৃষ্ণের সেবা করছেন রাসলীলায়, তো রাধারানী অত আনন্দ পেয়েছেন কৃষ্ণের সেবা করে, তো তিনি মূর্ছা হয়ে গেছেন। তো তিনি মূর্ছা হতে কৃষ্ণের সুযোগ পেয়ে রাধারানীকে পরিত্যাগ করে চলে গেছেন। তো তিনি বিরজার পুঞ্জে গেছেন, বিরজা আর একটি গোপী ছিলেন গোলক বৃন্দাবনে, বিরজার পুঞ্জে গিয়েছেন। তো রাধারানী যখন আবার সে জ্ঞান ফেরত পেয়েছেন তো জিজ্ঞাসা করে যে প্রভু কৃষ্ণ কোথায় গেলেন, তো সখীরা বলছেন যে কৃষ্ণ বিরজার পুঞ্জে গিয়েছে। রাধারানী খুব প্রধানিত হয়ে গেছে, বিরজার পুঞ্জে গেছে, বিরজা কৃষ্ণের সেবা করবে, কিরকম সেবা করবে আমি দেখবো। তো খুব রেগে রাধারানী হাতটা লাঠি দিয়েছে, লাঠি নিয়ে তার সব সখীদেরকে বলছে তোমরা সবাই আমার সঙ্গে চলো, তো সবাই আমার রথে চড়ো, সবাই তো রথে উঠবে। কিন্তু রাধারানী কত সখী গোলক বৃন্দাবন জানেন, রাধারানী 65 crores 65 কোটি গোপী তার ছিল, এই সবাইকে বলছে রথে উঠে, তার রথটা কত বড় না হবে, সেই রথের বর্ণনা দেওয়া হয়েছে, কি সুন্দর বর্ণনা বর্ণাছে, রথের ভিতরে বড় বড় রাজপ্রাসাদ রয়েছে, বাগান রয়েছে, ফাউন্টেন মাউন্টেন সব কিছু তার ভিতরে রয়েছে, সে সব কিছু সে গোপীদেরকে নিয়ে 365 কোটি 365 crores সব গোপীদেরকে নিয়ে সে গিয়েছে বিরজার কুঞ্জে। তো বিরজার কুঞ্জে নেমেছে, সেখানে বিরজার কুঞ্জে ভগবান কৃষ্ণ কি করেছেন না, সীতাকে বাইরে দাঁড়া করিয়ে দিয়েছেন, তিনি ভিতরে গেছেন বিরজার কাছে আর সীতামকে বলেছেন ভিতরে কাউকে ঢুকতে দেবে না, তুমি এখানে গার্ড দেবে। সীতাম দাঁড়িয়ে আছেন, রাধারানী নেমে রথ থেকে দেখি সীতাম একা আছে। সীতাম তোমার বন্ধু কৃষ্ণ কোথায়? ও কৃষ্ণ কই, আমি তো কৃষ্ণকে দেখি না। ও তুমি দেখো না, তুমি আছো মানে কৃষ্ণ এখানে আছে। তো রাধারানী বলছে ঠিক আছে আমি এই কুঞ্জের ভিতরে ঢুকবো দেখবো। তখন সীতাম দেখছে তার তো অবস্থা খারাপ, তো সীতাম তো খুব শক্তিশালী, সীতা বলছে না তোমাকে আমি ভিতরে ঢুকতে দেবো না, একটু আটকাছে। তো রাধারানী তার সখীদেরকে বলছে এই সীতামকে একটু দেখা দাও, সাইডে বসিয়ে দিয়েছে, তখন রাধারানী ভিতরে ঢুকবে। আর এদিকে যে সীতামের সঙ্গে রাধারানী কথা কাটাকাটি হচ্ছে, ভিতরে কৃষ্ণ আর বিরজ শুনতে পেরেছে, রাধারানী এসে গেছে, তো কৃষ্ণ রাধারানী এসে গেছে দেখেই বাস অন্তর্ধান হয়ে গেছে, কেটে পড়েছে এখান থেকে। তো বিরজা একা পড়ে গেছে, তো বিরজা একা পড়ে দেখছে একদিন রাধারানী আসছে, সে রাধারানী এসে তার ডরে এত ভয়ভীত হয়ে গেছে, সে ভয়ে একদম জল হয়ে গলে গেছে, জলে বিরজা একদম নদীতে পরিণত হয়ে গেছে, নদী হয়ে গেছে। তো রাধারানী ভিতরে ঢুকছে, কৃষ্ণ নেই হ্যাঁ কি বিরজাও নেই। একটা মহারাজ বলছিলেন যে রাধারানী নাকি ভালো অ্যাস্ট্রোলজি জানে, সি ইজ গুড অ্যাস্ট্রোলজার, তো অ্যাস্ট্রোলজিতে বুঝতে পারছে কি ব্যাপারটা হয়েছে, যে বিরজা নদী হয়ে গেছে আর নদীর ভিতরে কৃষ্ণটা সাপ রূপ ধারণ করে লুকিয়ে বসে আছে। এটা আমি কোনো বলতে পারি না, শুনেছি কা মহারাজের কাছ থেকে, এই লোকে সাপ হয়ে ঢুকে আছেন, তো রাধা বলছো তুমি সাপ হয়ে ঢুকে আছো, ঠিক আছে। তো রাধাটা পিক আপ ময়ূর রূপ ধারণ করে বসে আছে, তুমি বেরোলে তোমাকে আমি ধরো, তাই নাকি? সেই জন্য নাকি ভগবান কৃষ্ণ তার কপালে সবসময় একটা ময়ূর পাখা লাগায়। আমরা যখন গ্রামে গ্রামে প্রচার করতে যাই, ক্লাস দেওয়ার পরে জিজ্ঞাসা করি কোনো প্রশ্ন আছে, তো গ্রামের লোকদের কাছে অন্য কোনো প্রশ্ন না থাকলেও এই প্রশ্ন থাকবে, আচ্ছা বলুন তো কৃষ্ণের মাথায় ময়ূর পাখাটা কেন আছে? তো মনে হয় গ্রামের কথাটা প্রচলিত আছে। তো তো সেই জন্য তারপরে রাধাকৃষ্ণ অপেক্ষা করে তো রাধাকৃষ্ণ চলে গেছেন। তারপরে কৃষ্ণ আবির্ভূত হয়েছেন, কৃষ্ণ আবির্ভূত হয়ে সে বিরজার তীরে বসে আছেন, বলছেন ও বিরজা আমি তোমায় কত ভালোবাসি, তুমি আমার কত প্রিয়, আমি রাধারানীকে যত ভালোবাসি তোমাকে তত ভালোবাসি, হে বিরজা তোমার বিরহে আমি বাঁচতে পারবো না। এটা গোলকবন্ধু কৃষ্ণ বলছে আমি প্রাণরক্ষা, কৃষ্ণ বাঁচতে পারবে না, হয় নাকি? কিন্তু প্রেমের ভাবের প্রভাব অত বেশি, কৃষ্ণ বুঝে আসছে নিত্য সমস্যা, আমি তোমার বিরহে কি করে থাকতে পারি, আমি বাঁচতে পারবো না। তো কৃষ্ণের কথা শুনে তখন বিরজা দেবী আবার আবির্ভূত হয়েছে, আবির্ভূত হয়ে বিরজা কৃষ্ণকে পেয়ে খুব আনন্দ, তখন কৃষ্ণের সেবা করছেন, সেবায় খুব আনন্দ পাচ্ছেন। বিরজা দেবীর সাতটা পুত্র ছিল, তারা যে সপ্ত সমুদ্র, সাতটা সমুদ্র এই বিরজার সপ্ত পুত্র। তো ওই সাতটা ভাই পরস্পর ঝগড়া লেগে গেছে, এই ছয় ভাই একদিক হয় ছোট ভাই উপরে খুব আক্রমণ করছে। ছোট ভাইটা কান্না করতে করতে এই মার কাছে এসেছে, ও মা আমাকে ভাই দে, দাদা আমাকে মারছে। তো কৃষ্ণ বলছেন বিরজা দেবীকে তুমি যাও তোমার ছেলেদেরকে বুঝাও। তো কৃষ্ণকে ছেড়ে দিয়ে বিরজা দেবী এসেছেন তার ছেলেদেরকে বুঝাপড়া করাবার জন্য। তো বুঝে টুঝে শান্ত করে যখন ফিরে গেছে, যে কৃষ্ণ নেই অন্তর্ধান হয়ে গেছেন, বিরজা দেবী খুব ক্রোধান্বিত হয়ে গেছেন, যে তোমরা তুমি আমাকে আমার প্রভুর সেবা থেকে বঞ্চিত করেছ। তো তার ছোট ছেলেকে বলছে যে তোমার জন্য আমার আমার প্রভুর সেবা বঞ্চিত হলাম, তো তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তুমি এই গোলক ধামে থাকতে পারবে না, তুমি ভৌতিক জগতে যাবে, আমার তোমার জল সেখানে নুনতা জল হয়ে যাবে, তোমাকে অভিশাপ দিলাম। আর সব ছয় ভাইকে ডেকেছে, বলছে যে তোমরা কেউ এই গোলক ধামে থাকার যোগ্য না, তোমরা সব মর্ত্য লোকে চলে যাবে, আর সেখানে সপ্ত সমুদ্রে আলাদা আলাদা হয়ে থাকবে। তো সেই সাত ভাই তখন এখানে আসবে, তখন এই ছোট ছেলে খুব দুঃখ পেয়েছে মার অভিশাপ শুনে। তো কৃষ্ণ ভগবানের কাছে গেছে, পিতার কাছে, যেরকম মা অভিশাপ দিল, তো ভগবান কৃষ্ণ বলছে না না, ও বলছে হ্যাঁ আমার জল লবণ নুনতা হয়ে যাবে, কেউ আমাকে আদর করবে না, কেউ আমাকে সম্মান করবে না। তো ভগবান বলছে না না তোমার কোনো চিন্তা নেই, তোমার জল নুনতা হলেও তুমি মহাতীর্থ হবে, কেন না তোমার তীরে তুমি তোমাকে নীল সাগর রূপে সবাই জানবে, তোমার তীরে নীলাচলের উপরে আমি নীল মাধব রূপে অবস্থান করব, সেখানে আমি চতুর্ধামূর্তি জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন রূপে যখন আত্মপ্রকাশ করব, লক্ষ লক্ষ মানুষ আসতে আমার দর্শন করে আর তোমার জলে স্নান করে নিজের জীবনকে কৃতকৃত্য করব। শুধু তাই নয়, আমি তোমার তীরে শ্রী চৈতন্য রূপে অবস্থান করে তোমার জলে সবসময় স্নান করে বহু লীলাবিলাস করব, তাই তুমি গোলক বৃন্দাবন ত্যাগ করে মর্ত্যলোকে গেল তোমার প্রাধান্য অক্ষুণ্ণ থাকবে। তো তখন তারপরে এইভাবে পুরাণে বর্ণনা করা আছে, এই সাগর মহাতীর্থ রূপে পরিচিত হয়েছে। যাই মহাসমুদ্র কি, তো এখন এটা যে নরেন্দ্র সরোবর, আপনার জানেন নরেন্দ্র সরোবরে সেখানে মহাপ্রভু লীলাবিলাস করছেন, সেখানে মহাপ্রভু জলকেলি করছিলেন। নরেন্দ্র সরোবরে চন্দন যাত্রার সময় 21 দিন জগন্নাথ সেখানে এসে নৌকা বিলাস করেন, এই নৌকা বিলাস হয় সেখানে জগন্নাথ রাধা মদন মোহন রূপে এসে আবির্ভূত হন। নৌকা বিলাস দুটো নৌকা থাকে, এটা রাধা মদন মোহন থাকবে, এটা কৃষ্ণ বলরাম রাম গোবিন্দ বলে, আর পঞ্চ শিব থাকবে। তো রাধা মদন মোহন যে নৌকায় থাকবে সে নৌকায় ড্যান্স হয়, নৃত্য হয়, মেয়েরা নৃত্য করে। চৈতন্য মহাপ্রভু ছিলেন, তো চৈতন্য মহাপ্রভু দেখছেন এখানে মেয়েরা নৃত্য করছে একটা নৌকাতে, একটা নৃত্য হচ্ছে না, কোনো এসছেন তো নৃত্য হচ্ছে না। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন যে ওটাতে নৃত্য আছে, এটা নৃত্য আছে না কেন? পুরী পাণ্ডব বলছে ভগবান শিবের সামনে কোন মেয়েরা নৃত্য করতে পারবে না, এ রাধা মদন মোহন আছে ওখানে মেয়েরা নৃত্য করছে। তো মা বলছে মেয়েরা নৃত্য না করে ছেলেরা নৃত্য করবে তার এখানে। তো সেই দিন থেকে নাকি মহাপুরুষ সময় থেকে একটা নৌকাতে মেয়েরা নৃত্য করে আর একটা নৌকাতে ছেলে নৃত্য করে। তো বলে গোটি পুয়ো, পুয়ো মানে ছেলে, গোটি মানে একটা, একটা ছেলে ড্যান্স করে তাই তাকে বলে গোটি পুয়ো ড্যান্স। তো এইভাবে আমি আজকে আপনাদেরকে এই পঞ্চতীর্থের কথা বর্ণনা করলাম। তো এই নবদ্বীপ ধাম সম্পর্কে আমি বলব, যেহেতু নবদ্বীপ ধাম জগন্নাথ পুরীর মতন বহু মহিমা মণ্ডিত ধাম, তাই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ ধামে 24 বছর অবস্থান করলেন। সন্ন্যাস, তিনি 24 বছর সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন, তারপর তিনি গিয়েছেন 24 বছর মধ্যে 6 বছর তিনি বিভিন্ন স্থানে গমনাগমন করেছেন, আর কি করেছেন 18 বছর এই জগন্নাথ পুরীতে অবস্থান করেছিলেন। নবদ্বীপ ধামের শ্রেষ্ঠতা হচ্ছে এটাই, জেনে রাখবেন, আপনারা জানেন এই জগতের সৃষ্টিকর্তা হচ্ছেন ব্রহ্মা, কিন্তু ব্রহ্মা আসল সৃষ্টিকর্তা না, আসল সৃষ্টিকর্তা হচ্ছেন বিষ্ণু। বিষ্ণু উপাদানগুলি সৃষ্টি করার পরে ব্রহ্মা আসলে জুড়ে উদ্যান করেছেন, কিন্তু বিষ্ণু ব্রহ্মা এরা কেউ সৃষ্টি স্থিতি প্রলয় করতে পারে না, কৃষ্ণের ইচ্ছার ব্যক্তিরকে। তুমি সর্বে সরেশ্বর ব্রজেন্দ্র কুমার তুমি সর্বে সরেশ্বর ব্রজেন্দ্র কুমার তোমার ইচ্ছা বিশ্ব, তোমার ইচ্ছা বিশ্বের সুজন সিংহা। তো কৃষ্ণের ইচ্ছা না হলে কোন সৃষ্টি হবে না, তাই জগতে যা কিছু সৃষ্টি হয়েছে সব কৃষ্ণের ইচ্ছায় হয়েছে একটা জায়গা ছাড়া, সেটা কি? নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম কৃষ্ণের ইচ্ছায় সৃষ্টি হয় না, নবদ্বীপ ধাম রাধারানীর ইচ্ছায় সৃষ্টি হয়েছে।